إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي أنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نجيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد যাবতীয় প্রশংসা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক তদীয় নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল সুরাতুল আসর, সুরায় আসর নিয়ে। সুরায় আসর মর্মে কোরআন এবং হাদিসে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে সূরা আসরের যে গুরুত্ব আমরা স্পষ্ট বুঝতে পারি, সেটি হলো একজন মানুষের জন্য সূরা আসরই যথেষ্ট। একজন মানুষের ইহলৌকিক কল্যাণ এবং পরলৌকিক মুক্তির জন্য সূরা আসরই যথেষ্ট। এই মর্মে আবদুল্লাহ বিন হেসিন থেকে বর্ণিত আছে, তিনি বলেন قال الرجلان من اصحاب رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم এর সাহাবীদের মধ্য থেকে দুইজন ব্যক্তি ইজাল তাকায় যখন সাক্ষাৎ করতেন لم يتفرقا الا على ان يقرا احدهما على الاخر سوره العصر الى اخرها দুজন সাহাবীর পরস্পরে সাক্ষাৎ হলে এই দুইজন ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না যতক্ষণ না একজন আরেকজনের কাছে সূরা আসর পড়ে না শোনাতেন। সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার, এরপর একজন অপরজনকে সালাম দিতেন, দিয়ে বিদায় নিতেন। এই হাদিসটি সনদ মুরসাল, তো এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে সূরা আসরের গুরুত্ব দিতেন সাহাবীরা, অত্যধিক গুরুত্ব দিতেন, যে গুরুত্বের ফলে তারা দুজন ব্যক্তি একত্রিত হলে একজন আরেকজনকে সূরা আসর পড়ে শোনাতেন। আর শাফি রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহিস সূরা লাওয়াসাআতহুম, মানুষ যদি এই সূরাকে নিয়ে চিন্তা ভাবনা করত, গবেষণা করত, তাহলে এই সূরাটি তাদের জন্য যথেষ্ট হতো। ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি সূরা আসরের ব্যাপারে মন্তব্য করেছেন যে মানুষ যদি এই সূরা আসরকে নিয়ে গবেষণা করত, চিন্তা করত, তাহলে সূরা আসরটাই তাদের জন্য যথেষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের প্রথম আয়াতে বলছেন, ওয়াল আসর, কালের শপথ, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, তবে তারা নয় যারা ঈমান আনয়ন করেছে, সৎকর্ম সম্পাদন করেছে, আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের ওসিয়ত করেছে, পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্য ধারণের ওসিয়ত করেছে, পরস্পরকে ধৈর্য ধারণের প্রতি দাওয়াত দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এখানে ইনসান বলতে গিয়ে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি ছোট ক্ষতি নয়, এটা বড় ক্ষতি। তবে তারা নয় যারা এই গুণের অধিকারী, এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন চারটি গুণ বিশিষ্ট লোকদেরকে বাদ রেখেছেন, যাদের এক নম্বর গুণ হলো ঈমান আনয়ন করা, দুই নম্বর গুণ হচ্ছে সৎকর্ম করা, তিন নম্বর গুণ হচ্ছে হকের প্রতি, সত্যের প্রতি মানুষকে দাওয়া দেওয়া, চার নম্বর গুণ হচ্ছে পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এই চারটে গুণ বিশিষ্ট লোক যারা, তারা ক্ষতি থেকে মুক্তি পাবে, আর বাদ বাকি সমস্ত লোক ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবার প্রথম কথায় আসি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলে কালের শপথ করেছেন, মানুষের ক্ষতিগ্রস্ততার মধ্যে কালের কি প্রভাব আছে, যুগের কি প্রভাব আছে, এর সাথে কি সম্পর্ক থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যুগের শপথ করে, সময়ের শপথ করে বলছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তো এই আসরের কি প্রভাব আছে এখানে? তো আল্লাহ তাআলা সময়ের কসম করে সময়কে মূল্যায়ন করতে চেয়েছেন, মানুষকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা সময়কে মূল্যায়ন করো, সময়ের অত্যধিক দাম রয়েছে, মূল্য রয়েছে, এর অপব্যবহার তোমরা করো না। ইন্নাদ দাহর মুস্তামিলুন আলাল আযিব, ইমাম ফখরুর রাজি তাফসিরুল কাবির গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, যে সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কেননা সময় অনেকগুলো বিস্ময়কর আশ্চর্যকর বিষয়ের সমন্বয়ে সমন্বিত। লিআন্নাহু ইয়াহসুলু ফীহি সাররা ওয়া দাররা, সময়ের মাধ্যমে অর্জিত হয় সচ্ছলতা অসচ্ছলতা, সময়ের মাধ্যমে অর্জিত হয় অস্থিহায়াত অস্থাকুম, সুস্থতা এবং অসুস্থতা, অল গেনা অল ফাকর, ধনাঢ্যতা এবং দারিদ্রতা। বাল ফীহি মা হুয়া আযাবু মিন কুল্লি আযব, বরং যত আশ্চর্য ধরনের বিষয় রয়েছে তার মধ্যে সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হল ওহুয়া আন্নাল আকল লা ইয়াকবি আলা ইয়াহকুম আলাইহি বিল আযম। তিনি বলছেন যে মানুষের ব্রেন যেখানে অসমর্থবান, যেখানে কাজ করতেছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে, যে কিভাবে তার প্রতি একটা অস্তিত্বহীন অনুপস্থিত বিষয়ের হুকুম লাগানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের হুকুম লাগিয়ে দিচ্ছেন মানুষের প্রতি, এখানে মানুষের ব্রেন যেন কাজই করতেছে না, অসমর্থ হয়ে যাচ্ছে বুঝতে অনুধাবন করতে। যেখানে কালের শপথ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, নির্দিষ্ট কোনো বছরের কথা বললেন না, কোন মাসের কথা বললেন না, কোন দিনের কথা বললেন না, কোন ঘন্টার কথা বললেন না, তিনি বললেন কালের শপথ। তো এইখানেই বলা হচ্ছে যে ফাইন্নাহু মুজজাউন মুকাসসামুন বিস্তানাতি ওয়াশহরি ওয়াল ইয়াউমি ওয়াসা, সময় তো বিভিন্ন ভাগে ভাগ করা যায়, 360 বা 65 দিনে বছর হয়, 30 দিনে মাস হয়, 24 ঘন্টা একটা দিন হচ্ছে, এভাবে বৎসর মাস দিন ঘন্টা এভাবে ভাগ করা হয়েছে, এগুলোর একটা অস্তিত্ব মেনে নেওয়া যায়। বছরের একটা অস্তিত্ব আমরা পাই, মাসেরও একটা অস্তিত্ব আমরা পাই, সপ্তাহের একটা অস্তিত্ব আমরা পাই, দিনেরও একটা অস্তিত্ব আমরা পাই, একটা ঘন্টারও আমরা পরিমাপ করতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে বছরের শপথ না করে, মাসের শপথ না করে, দিনের শপথ না করে, ঘন্টার শপথ না করে তিনি কালের শপথ করলেন, এখানে যেন ব্রেন হার খেয়ে যাচ্ছে, কাজ করতেছে না। এই কথাটা ইমাম ফখরুর রাজি বলতে চাচ্ছেন যে এটা আরো বেশি আশ্চর্যের বিষয়। তিনি আরো বলছেন মাকাউলুহু মাযিয়ান ওয়া মুস্তাকবিলান, সময় অতীত হতে পারে, সময় ভবিষ্যৎ হতে পারে, অথচ ভবিষ্যৎ এবং বর্তমান দুটোই এখানে অনুপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন না অতীতের কথা বলেছেন না ভবিষ্যতের কথা বলেছেন। ফাকাইফা ইয়ামকুনুল হুকমু আলাইহি বিল উজুদ, যেখানে অতীত নাই, যেখানে ভবিষ্যৎ নাই, সেখানে বর্তমানের হুকুম লাগানো অসম্ভব, সম্ভবই নয়। তো আল্লাহ যেন এখানে সমস্ত সময়টার কথা উল্লেখ করেছেন, আসর বলতে গিয়ে সময়ের কথা, কালের শপথ করে বলছে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা বুঝতে পারি ফখরুর রাজির এই মানে গবেষণা থেকে যে সময় অত্যন্ত মূল্যবান জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি আমরা লক্ষ্য করলেও বুঝতে পারবো যে সময়ের কি মূল্য, সময়ের কি দাম। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলছেন নিয়মতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত রয়েছে, এমন নিয়ামত যে দুটির সদ্ব্যবহারের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীনতার মধ্যে ডুবে রয়েছে, গাফলতির মধ্যে রয়েছে। একটি হচ্ছে আস-সিহাত, সুস্থতা, অপরটি হচ্ছে আল-ফিরাক, অবসর সময়। মানুষ সুস্থতাকে মূল্যায়ন করে না, অবসর সময়েরও মূল্যায়ন করে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় দুটিকে নিয়ামত বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহু তাআলা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইউজিনী ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ দাহরা, সে যুগকে গালি দেয়, অথচ আনাদ দাহর, আমি যুগ, আমি কাল, উকল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি দিন এবং রাতকে আবর্তন করে থাকি, ঘুরিয়ে ফিরিয়ে থাকি। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে যুগকে গালি দিতে নিষেধ করেছেন। সময়ের কোনো দোষ নাই, সময় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ আদম সন্তানকে দান করেছেন, সেটার আপনি অপব্যবহার করে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হচ্ছেন কেন? এমনি ভাবে আমরা গভীর চিন্তা করলে আরেকটি বিষয় আমাদের সামনে চলে আসবে, যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন এটা এই জন্য, এর মধ্যে আরেকটা কারণ হলো বাকিয়াত উমুরুল মারির, একজন ব্যক্তির অবশিষ্ট সময়ের মূল্যায়ন করা, ভবিষ্যৎ যা হয়েছে হয়েছে, এ অতীত যা হয়েছে হয়েছে, অতীত আপনার আমার যেভাবে কেটে গেছে ওই নিয়ে চিন্তা করার আর টাইম নাই, বর্তমান থেকে শুরু করে নিয়ে ভবিষ্যৎ সময়টাকে মূল্যায়ন করা। এই মর্মে ইমাম ফখরুর রাজি তিনি উল্লেখ করছেন যে লাউ জাইয়াতা আল ফাসানাতিন, তুমি যদি 1000 বছরকে বিনষ্ট করে থাকো, সুম্মা তিফতাফিল লামহাতিল আখিরা মিন উমরিক, এরপর তোমার বয়সের শেষ মুহূর্তে এসে, ঠিক শেষ মুহূর্তে এসে তুমি যদি তওবা করে নাও, বাকি তাফিল জান্নাতে আবাদাল আবাদ, তুমি জান্নাতে চিরস্থায়ী ভাবে বসবাস করবে, স্থায়ী ভাবে বসবাস করবে। সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন ফালেমতা, তখন তুমি জানতে পারবে, ফালেমতা হিনা ইযেন, তখনই তুমি বুঝতে পারবে, জানতে পারবে যে আন্না আশরাফাল আশিয়ায়ে হায়াতিকা ফিতিলকা লামহা, তোমার জীবনের যত কিছু ছিল, তোমার জীবনের যত কিছু রয়েছে, সব কিছুর মধ্যে তোমার এই শেষ মুহূর্তটি তোমার কাছে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, তুমি তখন বুঝতে পারবে যখন তুমি শেষ মুহূর্ত তওবা করে জান্নাত হাসিল করতে পারবে। হাদিসে আসছে বান্দা নিকর্ম সম্পাদন করতে থাকে, করতে 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 তার মাঝে আর জান্নাতের মাঝে সামান্য এক বিঘত পরিমাণ বাকি থাকে, এমন মুহূর্তে তার তকদিরের লেখনী চলে আসে, সে খারাপ কাজ করে আবার জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এমনি ভাবে মানুষ অসৎ কর্ম করতে থাকে, এভাবে করতে 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 তার মাঝে আর জান্নাতের মাঝে সামান্য কিছু বাকি রয়েছে, এভাবে সে সৎকর্ম করে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এখানে শেষ মুহূর্তে এসে মানুষ একটা সৎকর্ম করল, তাহলে এই মুহূর্তটির দাম কত? তো এই জন্যই ফখরুর রাজি উল্লেখ করছেন, তুমি যদি 1000 বছর নষ্ট করে থাকো, কিন্তু তোমার বয়সের শেষ মুহূর্তে এসে তুমি যখন তওবা করলে, এই তওবা করার ফলেই তুমি স্থায়ীভাবে জান্নাতে বসবাসের যোগ্য হয়ে গেলে, তোমার এই মুহূর্তটির কত দাম? তো মানুষ যদি সময়ের মূল্যায়ন করত, তাহলে সময়ের মূল্যায়নের মাধ্যমে সে কামিয়াবি অর্জন করতে পারত, সফলতা অর্জন করতে পারত। ফাকান্নাদ দাহার ওয়াজ-জামান মিন জুমলাতি উসুলিন নিয়াম, তিনি বলছেন এভাবে চিন্তা করলে দেখা যায় যে সময়, যুগ, এগুলো যেন সমস্ত মৌলিক নিয়ামতের সার নির্যাস। একটা মানুষের জীবনে যত নিয়ামত আল্লাহ দান করেছেন তার মধ্যে সবচাইতে দামি নিয়ামত হলো সময়, কারণ সময় ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়, সম্ভব নয় সচ্ছলতা অর্জন করা, সম্ভব নয় সুস্থতা অর্জন করা, সম্ভব নয় অর্থ অর্জন করা, সম্ভব নয় ইবাদত করা, কোনো কিছুই সম্ভব নয়, দরকার সময়ের। আর আপনি আমি এই সময়কে কিভাবে অবহেলায় কাটিয়ে দিচ্ছি? ফালিজালিকা আকসামা বিহি ওয়া নাব্বাহা আলা আন্না আল-লাইল ওয়া আন-নাহার ফুরসাতান, ফখরুর রাজি বলছেন এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কালের শপথ করেছেন, সময়ের কসম করেছেন, এবং সময়ের কসম করে তিনি সতর্ক করছেন, সাবধান করছেন যে দিন এবং রাত এটা তোমাদের জন্য একটা অবসর, অবসর এটা ফুরসাত। ওয়া ইলাইহিল ইশারাতু বিকাউলিহি, এ কথার দিকে আল্লাহ তাআলার ওই বাণী ইঙ্গিত করছে, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে উল্লেখ করছেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, তিনি সেই সত্তা যিনি রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করেছেন। লিমান আরাদা, ওই ব্যক্তির জন্য যে চায় আইয়াত দাগ করা, উপদেশ গ্রহণ করতে, আর আরাদা শুকুরা, অথবা যে কৃতজ্ঞ হতে চায়, তার জন্য তিনি রাত এবং দিনকে পরস্পর অনুগামী করেছেন, একটা পর আরেকটা চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাত দিনকে অহেতুক সৃষ্টি করেননি, তিনি রাত এবং দিনের সৃষ্টির মাধ্যমে মানুষকে সময়ের মূল্যায়ন বুঝাতে চাচ্ছেন। জাআলাহুমা তাওকীতান লিইবাদাতি ইবাদিহি লাহু, আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করে সৃষ্টি করেছেন, এর অর্থ হলো তিনি যেন তার বান্দাদের জন্য দাসত্ব করার একটা সময় নির্ধারণ করে দিয়েছেন রাত এবং দিনকে। ফামান ফাতাহু আমালুন ফিল লাইল ইস্তাদরাকাহু ফিন নাহার, কোন ব্যক্তির যদি রাতের আমল ছুটে যায় সে দিনে করার সুযোগ গ্রহণ করবে, সেটা সে দিনে করতে পারবে। এমনি ভাবে কোন ব্যক্তির যদি মান ফাতাহু আমালুন ফিন নাহার, দিনের বেলা কারো আমল যদি ছুটে যায়, ইস্তাদরাকাহু ফিল লাইল, রাতের বেলা সে সেটা করে নিবে। ওয়াকাদ জা ফিল হাদিস সহিহ, এই মর্মে বিশুদ্ধ সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইল লিয়াতুবা মুসিউন নাহার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় তার হাতকে প্রসারিত করে দেন, যাতে করে দিনের ভুলকারীরা, দিনের অপরাধীরা তার কাছে ফিরে আসতে পারে, তওবা করতে পারে। এজন্য তিনি রাতের বেলা তার হাতকে প্রসারিত করে দেন, কে আছে আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। এভাবে তিনি রাত্রে হাতকে প্রসারিত করে দেন। এমনি ভাবে ওয়াইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা তিনি তার হাতকে প্রসারিত করে দেন, যাতে করে রাতের অপরাধীরা ক্ষমা চেয়ে নিতে পারে। সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাকে উন্মুক্ত করে রেখেছেন, তার হাতকে প্রসারিত করে রাখছেন, ক্ষমার হাতকে তিনি দরাজ করে রেখেছেন। তো আমরা সময়ের মূল্যায়ন করতে পারছি না, আল্লাহ তাআলা কি জন্য দিন এবং রাতকে সৃষ্টি করেছেন এটা আমরা চিন্তাই করছি না, এই অবস্থায় চলতে থাকবে হাত্তা তাদওয়া শামস মিন মাগরিবহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযুলু কদাম ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, মানুষ কাল কিয়ামতের মাঠে তার দুটি পাকে সরাতে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা না হয়। পাঁচটি বিষয়ের উত্তরোত্তর গ্রহণ করার আগ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না। লা তাযুলু কদাম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, আদম সন্তান কাল কিয়ামতের মাঠে তার দু কদমকে সরাতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হয়। তার মধ্যে প্রথম প্রশ্ন হবে আন উমুরিহি, তার সমস্ত বয়স সম্পর্কে, ফিমা আফনা, এই বয়সটি সে কার মধ্যে ফানা করেছে, কিসের মধ্যে শেষ করেছে, এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারছে ততক্ষণ তার পা সরাতে পারবে না। হাদিসের দ্বারা এটাই প্রতীয়মান হয় সময়ের মূল্যায়ন কতটুকু। আপনার জীবন, আপনার বয়স মানে আপনার সময়। ওয়ান সবাবিহি, এমনি ভাবে আরেকটি প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে, ফিমা আবলা, সে যৌবন কার মধ্যে অতিবাহিত করেছে, কিভাবে তার যৌবনকে পুরাতন করেছে। এখানেও আপনি আমি বুঝতে পারবো সেদিন যে সময়ের মূল্য কতটুকু, কিভাবে আমরা শিশু থেকে যৌবনে পদার্পণ করছি, যৌবন থেকে বার্ধক্যে পদার্পণ করছি, এই মূল্যায়ন সেদিন বুঝতে পারা যাবে যেদিন আপনি আমাকে প্রশ্ন করা হবে। সময়ের মূল্যায়ন কতটুকু এই মর্মে আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, قال আল্লাহর নবী বলেন, মা ইয়ানতাজিরু আহাদুকুম ইল্লা গিনান মুতগিয়ান, তোমাদের কোন ব্যক্তি এই অপেক্ষায় আছে, ধনী হওয়ার অপেক্ষায় আছে, এমন ধনী যে ধনী হওয়ার ফলে সে বিদ্রোহী হবে, পাপাচারে লিপ্ত হবে, অথবা ফাকরান মুনসিয়ান, এমন দরিদ্রতার অপেক্ষায় আছে যেই দারিদ্রতার কারণে সে আল্লাহকে ভুলে যাবে, আখিরাতকে ভুলে যাবে, আও মারাজান মুফসিদান, অথবা এমন অসুস্থতার অপেক্ষায় আছে যেই অসুস্থতা তাকে একেবারে দুর্বল করে দিবে, সে ইবাদত করতে অপারগ হয়ে যাবে, আও হারামান মুফান্নিদান, অথবা সে এমন বার্ধক্যের অপেক্ষায় আছে যেই বার্ধক্য তার ব্রেন বুদ্ধিকে শেষ করে দিবে, হুশ থাকবে না আর, আও মাউতান মুজহিজান, অথবা সে এমন মৃত্যু অপেক্ষায় আছে যা অতর্কিতভাবে চলে আসবে, অসতর্ক মুহূর্তে চলে আসবে, আবেদ দাজ্জাল ফাদদাজ্জাল শাররুন গায়ব, অথবা সে দাজ্জালের অপেক্ষায় আছে, যত অনুপস্থিত বস্তু রয়েছে তার মধ্যে দাজ্জালের অনুষ্ঠানই সবচেয়ে বড়, আবেদ সাআত, অথবা ওই ব্যক্তি কেয়ামতের অপেক্ষায় আছে, ওয়াসাআতু আদহা আও আমাররু, আর কেয়ামত আরো বিভীষিকাময় কঠিন এবং তিক্ত। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কোন ব্যক্তি যেন এই সব কিছুর অপেক্ষায় না থাকে, তিনি এভাবে সতর্ক করতে চাচ্ছেন যে কেন তোমরা এভাবে অপেক্ষায় আছো, কেউ অপেক্ষায় আছে ধনী হওয়ার, কেউ অপেক্ষায় আছে দরিদ্র হওয়ার, কেউ অপেক্ষায় আছে সুস্থ হওয়ার, কেউ অপেক্ষায় আছে অসুস্থ হওয়ার, কেউ বার্ধক্যের অপেক্ষায়, এর মানে সময়ের মূল্যায়ন করা হচ্ছে না, আপনি আমি সময়ের মূল্যায়ন করছি না, এটাই এর অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তানকে সময়ের মূল্যায়ন করতে বলছেন যে আপনি আমি যে হালতে আছি, যে অবস্থায় আছি, সেই অবস্থাটাকে আপনি মূল্যায়ন করুন, আপনি যদি সচ্ছল থাকেন তো দরিদ্রতার অপেক্ষায় থাকিয়েন না, বা এমন সচ্ছলতার অপেক্ষায় থাকিয়েন না যা আপনাকে পাপাচারে লিপ্ত করবে, আল্লাহ দ্রোহী বানিয়ে দিবে, আপনি যদি অসুস্থতার মধ্যে থাকেন তো এমন অসুস্থ এমন সুস্থ হওয়ার চিন্তা করেন না যে সুস্থ হতে হতে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, অর্থাৎ যেভাবে আছেন এটাই আপনাকে সুস্থ ধরে নিতে হবে, এই হালটাই আপনার সুস্থ, এরপরে হতে পারে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, যে অসুস্থতার কারণে আপনি ইবাদত করতে অপারগ হয়ে যাবেন, যার প্রতীক্ষা করছেন যে আমি একটু সুস্থ হলে, একটু আরামায়েশ হলে ধর্মের কাজ দিনের কাজ আমি সুন্দরভাবে করব, যে না আপনার এই থিওরি ভুল, আপনার এই চিন্তা ভুল, আপনি সময়ের মূল্যায়ন করুন। এমনি ভাবে আপনি ভারীভাস্ত হওয়ার অপেক্ষায় আছেন, বয়সকাল এখন দেখি একটু ভারীভাস্ত হই, আস্তে আস্তে চিন্তা ভাবনা করবো নি, কোন ভাইকে যদি ইসলামের দাওয়াত দেওয়া হয় ভাই আপনি মুখে দাঁড়িয়ে রাখেন না কেন, বলে ছেলে মানুষ অল্প বয়স্ক মানুষ আমি, এই মুহূর্তে দাঁড়িয়ে রাখলে কেমন হয়, আসলে সে দাঁড়ির মর্যাদাও বোঝে না, অপরদিকে তাকে দিনদার তাকওয়া সম্পন্ন ব্যক্তি হওয়ার পথে যে অন্তরায় এই যে আমি সে অপেক্ষায় আছে, মনে হয় সামনে আরো বয়স সে পাবে, এটাও একটা ধোকা, এটা একটা প্রতারণা, সময়ের মূল্যায়ন করা হচ্ছে না। তারপর সবচেয়ে যে বিষয়টির আমরা অপেক্ষায় আছি সেটি হলো দাজ্জাল, এটার অনিষ্ট সবচেয়ে বড়, আদম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা, প্রতিটি নবী তার জাতিকে দাজ্জাল সম্পর্কে হুঁশিয়ার করেছেন, দাজ্জাল তো শেষ জামানাতেই আসবে কিন্তু প্রতিটি নবী তার জাতিকে এভাবে সতর্ক করলেন কেন, বিষয়টি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন, ইসরাফিল সিংহ ধরে রয়েছেন, ফুৎকার দেওয়ার জন্য। ফুৎকার তো ঠিক শেষ মুহূর্তেই হবে, যে মুহূর্তে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই তিনি সিংহা মুখে লাগে প্রস্তুত ফুৎকার দেওয়ার জন্য, রেডি হয়ে আছে। এত আগে থেকে এই প্রিপারেশন, এই প্রস্তুতি নিয়ে থাকতে হবে, কে বলছে? হ্যাঁ, অবশ্যই থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাইফা আনআমু ওয়া কদিল তাকামা সাহিবুস সুর, আমি কিভাবে সুখে থাকতে পারি অথচ সিংহওয়ালা তার সিংহা মুখে লাগিয়ে রয়েছেন। যে কখন আল্লাহ তাআলা তাকে অর্ডার করবেন সাথে সাথে সে ফুৎকার দিবে, সে যদি এভাবে প্রতীক্ষায় থাকে, একটা ফুৎকারের অপেক্ষা, একটা হুকুমের অপেক্ষায়, তো আমি কিভাবে সময়ের মূল্যায়ন না করে অপেক্ষায় আছি? হতে পারে না। সময়ের মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ স্থলে তিনি বলছেন, ইকতানিম খামসান কাবলা খামসিন, তুমি পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি জিনিসকে বেশি বেশি মূল্যায়ন করো। গনিমত মনে করো, শাবাবাকা কাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি যৌবনের মূল্যায়ন করো। তোমার যৌবনকে তুমি একটা গনিমত, সবচেয়ে দামি সম্পদ, মূল্যবান সম্পদ তুমি মনে করো। এই সম্পদের তুমি অপব্যবহার করো না, এই সময়ের তুমি অপব্যবহার করো না। ওয়াসিহাতাকা কাবলা সুকমিক, তোমার অসুস্থ হওয়ার পূর্বে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো, অর্থাৎ সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো। অজ্ঞানাকা কাবলা ফাকরিক, এমনি ভাবে তোমার দারিদ্রতা আসার পূর্বে তোমার ধনাঢ্যতার সময়কে মূল্যায়ন করো, দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো। অফিরাগাকা কাবলা সুগলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়ের তুমি মূল্যায়ন করো। ও হায়াতাকা কাবলা মাউতিক, তোমার জীবদ্দশাকে তুমি মৃত্যুর পূর্বে মূল্যায়ন করো। তোমার এই হায়াতকে, তোমার জীবনকে মৃত্যু আসার পূর্বে তুমি মূল্যায়ন করো। এই হাদিসগুলোতে ওই বস্তুটির যেরকম রাসূল সাল্লাম মূল্যায়ন করতে বলছেন, ওই নির্দিষ্ট সময়গুলো মূল্যায়ন করতে বলছেন। কারণ সময় ছাড়া আপনি মূল্যায়ন করবেন কিভাবে? মূলত এখানে সময়েরই মূল্যায়ন বোঝানো হচ্ছে। আপনার যৌবনের এই সময়টুকু মূল্যায়ন করেন বার্ধক্য আসার পূর্বে, এই সময়টাকে আপনি চূড়ান্ত মনে করেন ইবাদত করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, নাজাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, এটা একটা উপযুক্ত সময়। সুতরাং এই সময়ের অপব্যবহার আপনি করেন না। ঠিক ওই কাজগুলোই আপনি আপনার সুস্থতার সময় করুন, অসুস্থতার অপেক্ষায় থাকিয়েন না। ইবনে ওমর থেকে বর্ণিত, আজ তিনি বলেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমানকিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরলেন। ইবনে ওমর বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরলেন, ফাকাল আতবার বললেন যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে এরকম হও যে যেন তুমি একজন পথচারী ব্যক্তি, তুমি একজন গরীব অপরিচিত ব্যক্তি, তুমি অবহেলিত ব্যক্তি, তোমাকে কেউ চেনে না, এরকম তুমি একজন অপরিচিত অবহেলিত ব্যক্তির মতো হও, আমার আবির সাবিল অথবা পথচারী ব্যক্তির ন্যায় হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু ওমরের কাঁধ ধরে তিনি উপদেশ দিলেন, তুমি বিলাসতাময় জীবন যাপন, মশহুর হয়ে মারুফ হয়ে দুনিয়াতে চলার চিন্তা ভাবনা করো না। দুনিয়াতে খ্যাতি অর্জন করতে হবে, সুখ্যাতি অর্জন করতে হবে, এই চিন্তা তুমি করো না। বরং তুমি নিজেকে একজন গরিব ভাবো, অপরিচিত মনে করো, লোক সমাজে গুমনাম, অপরিচিত এরকম হয়ে তুমি থাকো, আর তুমি অবস্থান করো এরকম ভাবে যেন তুমি একজন পথচারী ব্যক্তি, মুসাফির ব্যক্তি, বিদেশে ভ্রমণে আছো। এরপর তিনি বলছেন, অকানা ইবনু ওমর ইয়াকুল, ইবনু ওমর বলতেন যে ইজা আমসাইতা ফালা তান্তাজির সাবাহ, তুমি যখন সন্ধ্যা করো তখন সকালের অপেক্ষা করিও না, তুমি যখন সন্ধ্যা করো তখন সকালের অপেক্ষায় থাকিও না। ওয়াইজা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসা, তুমি যখন সকাল করো তখন সন্ধ্যার অপেক্ষা করিও না। ইবনে ওমর কিভাবে সময়ের মূল্যায়ন করতে চাচ্ছেন? তিনি নিজেকে বলতেছেন যে তুমি যখন সকাল করো সন্ধ্যার অপেক্ষা করো না, তুমি যখন সন্ধ্যা করো সকালের অপেক্ষা করো না, সকালকে সন্ধ্যার পূর্বে মূল্যায়ন করো, সন্ধ্যার পূর্বে সকালকে মূল্যায়ন করো। এভাবে তিনি সময়কে মূল্যায়ন করতে বলছেন। অথচ আমরা রাত দিন অতিবাহিত করছি, এটা আমাদের ন্যাচারাল একটা অভ্যাস। আমরা যেন মনে করতেছি ঘুমিয়ে যাচ্ছি সকালে আবার উঠবই, সারাদিন কাজ হচ্ছে আবার সন্ধ্যায় ঘুমিয়ে যাব, এই যেন আমাদের একটা চিন্তা চেতনা। এর বেশি নয়, মৃত্যু যে আসবেই বা সময় যে আমার চলে যাচ্ছে এদিকে আমার খেয়াল নাই, সময়ের মূল্যায়ন কোথায় করা হচ্ছে? এমনি ভাবে ইবনে উমার বলছেন, খুজমিন সিহাতিকালি মারাদিক, তুমি তোমার সুস্থতার সময় থেকে অসুস্থতার সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তুমি তোমার সুস্থ জীবন থেকে অসুস্থ জীবনের একটা অংশ গ্রহণ করো। অমিন হায়াতিকালি মাউতিক, তুমি তোমার জীবদ্দশায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুতরাং মৃত্যুর পূর্বে জীবন, অসুস্থ আসার পূর্বে সুস্থতা, এটা একটা বিরাট নিয়ামত, এই নিয়ামতের মূল্যায়ন করতে হবে। সময়ের মূল্য কতটুকু, আরেকটু হাদিস আমরা আরেকটি হাদিস পড়লে বুঝতে পারব। আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন, ওয়া নাহনু নুআলিজু খুসতাল্লানা, সে সময় আমরা আমাদের একটা কুঁড়ে ঘর মেরামত করতেছিলাম, যেই কুঁড়ে ঘরটি ভেঙে গেছে বা নষ্টের পর্যায়ে চলে গেছে ওই ঘরটি আমরা মেরামত করতেছিলাম। ফাকালা আল্লাহর নবী বললেন, মা হাজা, এটা কি কি করছে তোমরা? ফাকুলনা, সাহাবীরা বলছেন, আমরা বললাম, নাহনু ওয়াকাদ ওয়াহিয়া নাহনু নুসলিহুহু, হে আল্লাহর রাসূল, এটা দুর্বল হয়ে পড়ছে, ভেঙে পড়ার উপক্রম হয়ে গেছে, তো তাই আমরা এটাকে মেরামত করছি, ঠিকঠাক করছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আরাল আমরা ইল্লা আযালা মিন জালিক, আমি তো মনে করি যে কিয়ামত এর থেকেও নিকটবর্তী, মৃত্যু এর চাইতেও নিকটবর্তী। অর্থাৎ তোমরা যে কুঁড়ে ঘর মেরামতে মনোযোগ দিয়ে বসে আছো, এটা যেন তোমাদেরকে মৃত্যু থেকে গাফেল না করে, এই মেরামত যেন তোমাকে কিয়ামত থেকে উদাসীন না করে। কয়দিনের জন্য এই ঘর বাঁধতেছ, কি চিন্তা নিয়ে বাঁধতেছ, এই চিন্তা যেন তোমাকে মৃত্যু থেকে উদাসীন না করে, এই চিন্তা যেন তোমাকে কিয়ামত থেকে উদাসীন গাফিল না করে। কিয়ামত এর চাইতেও দ্রুতগামী, মৃত্যু এর চাইতেও নিকটবর্তী। তিনি এভাবে বললেন। তার সময়ের মূল্য কতটুকু, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে সময়ের দাম কি। এমনি ভাবে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আকসামাল্লাহু বিহাযাল ওয়াক্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময়ের শপথ করছেন, আসরের শপথ করছেন, তানবীহান, এটা সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, যে আলা আন্নাল আসওয়া কদ দানা ওয়াক্ত ইনকিতাইহা ওয়া ইনতিহাই তিজারা ওয়াল কসব ফিহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সময়ের কসম করেছেন, তিনি যে কালের শপথ করেছেন, এই শপথটা যেন এই ভিত্তির উপর যে বাজারের সময় নিকটবর্তী হয়ে গেছে, বাজারে ব্যবসা করা, আইন কাম করা, সেখান থেকে সদাইপাতি নিয়ে আসার সময় যেন অত্যধিক নিকটবর্তী হয়ে গেছে। ফাইজা লাম তাক্তাসিব, তুমি যদি সেখানে আয় উপার্জন না করো, কেনা বেচা না করো, ওয়াদাখাল তাদ্দার, এভাবেই তুমি বাড়িতে এসে প্রবেশ করো, ওয়াতাফাল আয়াল ওয়া আলাইক, আর তোমার পরিবার আহাল বাড়িতে ঢুকলে তোমার কাছে চলে আসবে, আশেপাশে ঘোরাফেরা করবে, ইয়াস আলুকা কুল্লু আহাদিম মা হুয়া হাক্কাহু, প্রত্যেককেই এসে তারা তোমার কাছে তাদের হক চাবে, স্ত্রী তার হক চাবে, ছেলে তার হক চাবে, মেয়ে তার হক চাবে, পরিবার আহাল সবাই তাদের হক চাবে, আপনি আমাদের জন্য কি নিয়ে আসছেন? বাজারে গিয়েছিলেন সারাদিন, আপনি চলে গিয়েছিলেন বাড়ি থেকে, বাজারে কি করলেন আপনি? এভাবে তারা হক তালাশ করবে। ফাহিনা ইজেন তাখজুলু, সে সময় তুমি লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ফাতাকুনা মিনাল খাসিরিন, তুমি সে সময় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা বলে হাসান বসরি রহিমাহুল্লাহ বুঝতে চাচ্ছেন, ফাকাজা নাকুল, আল্লাহ যেন বলতেছেন যে আমরাও এভাবে বলছি, ওয়াল আসর আসরুদ দুনিয়া, আসর বলতে গিয়ে এখানে দুনিয়ার সময়কে বোঝানো হচ্ছে, কদ্দানাতুল কিয়ামা অর্থাৎ কিয়ামত নিকটবর্তী, কিয়ামত আসন্ন, ওয়া আনতা বাদু লাম তাস্তারিদ, এরপরেও তুমি এর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করছো না, কিয়ামত তো অত্যধিক নিকটবর্তী, কিয়ামত নিকটে চলে আসছে, এরপরেও তুমি প্রস্তুতি গ্রহণ করছো না, ওয়া তাআলা অথচ তুমি জানো যে আন্নাকা তুসআলু গাদান, আগামীকাল তোমাকে জিজ্ঞাসিত হতে হবে, তোমাকে বিচারের কাঠগড়ায় প্রশ্ন করা হবে, আনিন নাঈম আল্লাযী কুনতা ফীহি ফি দুনিয়াক, তুমি তোমার দুনিয়াতে যেই নিয়ামতের মধ্যে অবস্থান করছিলে সেই নিয়ামত সম্পর্কে, অতসআলু ফি মুআমালাতিকা মাল খালক, এমনি ভাবে তুমি মাখলুকের সাথে তোমার কি আচরণ হয়েছে, তুমি সৃষ্টিজীবের সাথে কি আচরণ করেছো, মানুষের সাথে তোমার আদান প্রদান লেনদেন ব্যবহার চালচরণটা কিরকম ছিল, এই মুআমালাত সম্পর্কে কালকে একদিন তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কুল্লু আহাদিন মিনাল মাজলুমিন ইয়াদ্দাঈ মা আলাইক, অত্যাচারীদের মধ্য থেকে, মজলুম ব্যক্তিদের মধ্য থেকে প্রত্যেককেই তারা তোমার কাছে এসে তাদের প্রাপ্য আদায় করে যাবে, ফাইজা আনতা খাসির, তখন সে সময় তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। তোমার হক ছিল মানুষকে সত্যের প্রতি আহ্বান করা, তুমি আহ্বান করনি, এক্ষেত্রে তারা মজলুম, তারা সেদিন তোমার উপর দিয়ে অভিযোগ দায়ের করবে। তোমার হক ছিল প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, তুমি নাওনি, তারা সেদিন তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, তাদের হক সেদিন তোমার কাছ থেকে তালাশ করবে, এভাবে প্রত্যেককেই তোমার কাছে তারা হক তালাশ করবে, কিন্তু তুমি তাদেরকে জবাব দিতে না পেরে ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে। ওয়ানাজিরুহু, এই কথার একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে উল্লেখ করেছেন যে ইকতারাবাল্লিন নাসি হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিজুন, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে আসছে অথচ তারা একটা উদাসীনতার মধ্যে রয়েছে, এ সম্পর্কে তারা বিমুখ হয়ে রয়েছে, গাফলাতির মধ্যে ডুবিয়ে রয়েছে। আপনার আমার হিসাব নিকাশের সময় আসন্ন, অচিরেই আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে, সেখানে হিসাব দিতে হবে, অথচ আপনি আমি সেদিকে খেলি নাই, প্রশ্ন করা হচ্ছে আর উদাসীন, গাফিল, অমনোযোগী। কোন এক সালফ থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে তাআল্লামতু মা'না সূরাতাল আসর মিন বাইয়াস ফালজি, ইমাম ফখরুর রাজি তিনি সূরা আসরের ব্যাখ্যায় উল্লেখ করছেন যে কোন এক সালফ থেকে বর্ণিত আছে, তিনি উল্লেখ করছেন, তিনি বলছেন যে আমি সূরা আসরের অর্থ একজন বরফ বিক্রেতার কাছ থেকে শিখেছি, আমি সূরা আসরের অর্থ একজন বরফ বিক্রেতার কাছ থেকে আমি শিখেছি, কিভাবে, ওই বরফ বিক্রেতা তিনি বলছেন কানা ইয়াসিহু ওয়া ইয়াকুল, সে চিৎকার করছে আর বলছে যে ইরহামু মান ইয়াযুবু রাসা মালিহি, তোমরা ওই ব্যক্তির প্রতি রহম করো, তোমরা ওই ব্যক্তির প্রতি দয়া করো যার মূলধন পুঁজিগুলো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, তোমরা ওই ব্যক্তির প্রতি রহম করো, ইরহামু মান ইয়াযুবু রাসা মালিহি, যার মূলধন যার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে, এভাবে সে চিৎকার দিয়ে বলছে, তার মানে বরফ কতক্ষণ থাকবে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করতে হবে, না হলে ওটা গলে গলে শেষ হয়ে যাবে, তাই সে চিৎকার করছে আর বলছে যে তোমরা দয়া করো, রহম করো ওই ব্যক্তির প্রতি যার মূলধন গলে শেষ হয়ে যাচ্ছে। তো এই কথা বলার পর ওই সালাফ বলছেন যে ফাকুলতু, আমি বললাম হাযা মানাল আসর, এটাই সূরা আসরের অর্থ, যে ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইয়ামুরু বিহিল আসর, সময় তার অতিবাহিত হয়ে যাচ্ছে, ফায়ামজি উমরুহু, এভাবে তার বয়স অতিবাহিত হচ্ছে, ওয়ালা ইয়াকতাসিবু, অথচ সে আয়ু অর্জন করছে না, আখিরাতের পুঁজি সে হাসিল করছে না, ফাইজা হুয়া খাসির, দেখা যাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই ক্ষতি কিরকম ক্ষতি, এটা বিরাট ক্ষতি, ক্ষতি বোঝানো সম্ভব হবে দু চারটে আয়াতের উদাহরণ দিলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে উল্লেখ করছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমি যদি শিরক করো, তুমি যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো, তাহলে তোমার আমল সব বিনষ্ট হবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দেখুন ক্ষতি কাকে বলে, এই ক্ষতি স্পষ্ট ক্ষতি, এ ক্ষতির পরিণাম স্পষ্ট জাহান্নাম, এ ক্ষতির পরিণাম স্থায়ী জাহান্নাম, এই ক্ষতির পরিণাম চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি বুঝাতে গিয়ে তিনি উল্লেখ করছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করবে, অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করবে, কশ্চিন কালেও তার কাছ থেকে গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতি কাকে বলে চিন্তা করুন। এমনি ভাবে ক্ষতি বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 119 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামান ইয়াত্তাখিযিশ শায়তানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যে ব্যক্তি শয়তানকে আল্লাহ বাদ দিয়ে অভিভাবক রূপে, পৃষ্ঠপোষক রূপে, বন্ধু রূপে গ্রহণ করে, সে ব্যক্তি সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত নিমজ্জিত হবে। ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, স্পষ্ট ক্ষতি, সূরা আসরের ক্ষতি, তা ওই ক্ষতিই বোঝানো হচ্ছে। এমনি ভাবে ক্ষতি বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 11 নম্বর আয়াতে উল্লেখ করছেন, আমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা শেষ প্রান্তে দাঁড়িয়ে, এক প্রান্তে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, ইন আসাবাহু খায়রুন ইতমান্না বিহি, যদি তাদের জীবনে কল্যাণ পৌঁছে তাহলে তারা তাতে প্রশান্ত থাকে, ওই ইবাদতে তারা শান্তিতে থাকে। ওয়াইন আসাবাত হু ফিতনাতুন, পক্ষান্তরে তাকে যদি ফিতনা, কোনো বিপদ আপদ, কোনো পরীক্ষা স্পর্শ করে, ইনকালাবা আলা ওয়াজহিহি, সে আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। তো তিনি বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে স্পষ্ট ক্ষতির মধ্যে নিমজ্জিত। জালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হচ্ছে স্পষ্ট ক্ষতিগ্রস্ততা। তো সূরা আসরের ক্ষতিটা ওই ক্ষতি বোঝানো হয়েছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ধর্ম ভেদে আল্লাহ তাআলা উল্লেখ করেননি, বর্ণ বংশের কথা উল্লেখ করেননি, ধার্মিকতার কথা উল্লেখ করেননি, কে বৌদ্ধ, কে জৈন, কে খ্রিস্টান, কে মুসলিম, কোনো কথাই উল্লেখ করা হয়নি। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে এই গুণের অধিকারী যারা তারা নয়, যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করছে, পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে আর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, এরা বাদ দিয়ে যে কোনো একটা বর্জন করলে চিরস্থায়ী জাহান্নামী, কোনোটাই অমৌলিক নয়, সবগুলোই মৌলিক। ঈমান ছাড়া আমল গ্রহণ করা হবে না, আমল ব্যতিরেকে ঈমান গ্রহণীয় হবে না, দাওয়াত ছাড়াও আপনি ধ্বংস হবেন, আপনার ব্যক্তি জীবনে আপনি শুধু ঈমান আমল করে যাবেন, অপরের কাছে আপনি ঈমানের দাওয়াত পৌঁছাবেন না, আমলের দাওয়া দিবেন না, এটা হবে না। এমনি ভাবে আপনি সুবিধাবাদী ভাবে আমল করে যাবেন, এটাও সম্ভব নয়। আপনি যেন ইবাদত করছেন এক শেষ প্রান্তে, একবারে মানে প্রান্তরে দাঁড়িয়ে, কিভাবে, যে আপনার ইমানই দুর্বলতা, এটা আপনার অর্থাৎ ইয়াকিন খুবই কম, আপনার বিশ্বাস খুবই নড়বড়ে, আপনি এমন ভাবে ইবাদত করতেছেন যে একটু বিপদ আপদের সম্মুখীন হলে আবার পূর্বের অবস্থায় ফিরে যান, আপনি কোনো পরীক্ষা আসলে আপনি পূর্বের অবস্থায় ফিরে যান, এটা নয়। এখানে আপনার দাওয়া দিতে গিয়ে, ইমানের উপর অটল বিচল থাকতে গিয়ে, আমল করতে গিয়ে আপনার আসতে পারে বিপদ আপদ, এসব কিছুতে ধৈর্য ধারণ করতে হবে এবং অপরকে ধৈর্যের ওসিয়ত করতে হবে, যদি আপনি না করেন তো আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুস্পষ্ট ক্ষতি থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সব আলোচনার সারমর্ম এটাই যে আপনাকে সময়ের মূল্যায়ন করতে হবে। আমি প্রথমেই উল্লেখ করছি যে মানুষের জীবনে যত সম্পদ রয়েছে, একজন মানুষ যত সম্পদ প্রাপ্তি হয়েছে, তার মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ হলো, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। এই সময়কে যে মূল্যায়ন করলো না, তার মতো ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর পৃথিবীর মুখে কেউ নাই। আল্লাহ যেন আমাদেরকে প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই আসলে আজকের আলোচনা এখানে শেষ করছি। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.